ABC FM 89.2. We play the coolest music.
Guasha.
ABC Radio 89.2 FM শুরু হয়ে গেছে কুয়াশা, সঙ্গে আছে শারমিন। আর এবার রয়েছে প্রতিবারের মতন দুটি চমৎকার কাহিনী। প্রথম কাহিনীটি এখন শুনবেন, যে গল্পটি এখন শুনবেন সেটা লিখেছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, নাম হচ্ছে প্রেতাতঙ্ক, আর এটা পড়ে শোনাবে সেতু। আচ্ছা, এই গল্পটি শুনবার পরপরই আমরা চলে যাব কুয়াশার মূল কাহিনী শুনতে, কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি এখন শুনবেন প্রেতাতঙ্কের প্রথম পর্ব, আর তারপর ছোট্ট একটা ব্রেক নিয়ে চলে যাচ্ছে সরাসরি দ্বিতীয় পর্বে, তারপর আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত সঙ্গেই থাকবেন।
তখন শীতকাল, কোন এক ছুটির দুপুরে আমি নতুন বানানো দোতলার ঘরে শুয়ে পত্রপত্রিকার পাতা উল্টাচ্ছি। এমন সময় আমার এক বন্ধু তারেক এসে বলল,
এই দেখ, এটা দেখেছিস, আজকের কাগজে বেরিয়েছে।
আমি চেয়ে দেখলাম খবরের কাগজে সম্পত্তি, বাড়ি, জমি এই বিভাগে ছোট্ট একটি বাড়ি বিক্রির বিজ্ঞাপন। বিজ্ঞাপনের হেডিং হচ্ছে ভুতুরে বাড়ি। নিচে লেখা আছে, ঘাটশিলায় কাশিদা অঞ্চলে আমাদের সাবেক কালের বাড়িটা ভূতের উপদ্রবের জন্য বেচে দিতে চাই। সম্পূর্ণ খালি বাড়ি, সামান্য আসবাবপত্র যা আছে তা সমেত বাড়িটার দাম 5,000 টাকা। সব জেনে শুনে যদি কেউ কিনতে চান নিচের ঠিকানায় যোগাযোগ করুন। আজ থেকে বছর 30 আগে যে সময়কার কথা বলছি, তখন 5,000 টাকার দাম অনেক ছিল। কাজেই 5,000-এ যখন বাড়ি বিক্রি হচ্ছে তখন নিশ্চয়ই বেশ বড় বাড়ি। আমি কাগজটা রেখে উঠে বসে বললাম, বেশ অভিনব বিজ্ঞাপন তো, আর বাড়ির মালিককেও খুব সৎ লোক বলেই মনে হচ্ছে, কেননা তিনি যখন সবকিছু জানিয়েই বাড়িটা বিক্রি করছেন তখন নিশ্চয়ই কোনো জোচ্চুরি বুদ্ধি তার নেই। কিন্তু মুশকিল হচ্ছে, দেখে আমাদের লাভ কি, এত টাকা তো আমাদের নেই, অতএব বাড়ি কে কিনবে? তারেক বলল,
বাড়ি কেনার লোকের কি অভাব আছে রে? মোহনের জ্যাঠামশাই একবার ঘাটশিলায় বাড়ি কেনার ইচ্ছা প্রকাশ করেছিলেন, এখন বিজ্ঞাপনটা তাকে দেখালে নিশ্চয়ই তিনি রাজি হয়ে যাবেন। আর ভৌতিক ব্যাপার স্যাপার যেগুলো, সেগুলো তাকে যুক্তিতর্ক দিয়ে নৎসাত করিয়ে দিলেই হবে। মোদ্দা কথা হচ্ছে যে এই সুযোগে ঘাটশিল একবার ঘুরে আসা।
প্রস্তাবটা চানাচুরের মতোই মুখরোচক। বললাম, আরে বা, বেশ বলেছিস তো, চল তবে এখনই যাই। আমরা দুজনে তখন খবরের কাগজের ওই অংশটার উপর লাল পেন্সিলে দাগ দিয়ে শিবপুরে মোহনদের বাড়ির দিকে চললাম। ওদের বাড়িতে গিয়ে মোহনকেও পেয়ে গেলাম অপ্রত্যাশিতভাবে। আসলে ছুটির দিন তো, এই সময়টা খেয়ে দিয়ে সবাই একটু বিশ্রাম করে। মোহনকে কাগজটা দেখাতে ও একটু অবাক হয়ে গেল, তারপর বলল,
বেশ মজার ব্যাপার, ভূতের বাড়ি এই কথা আগে থেকে জানিয়ে কেউ আবার বিজ্ঞাপন দেয় নাকি? লোকটার মাথা খারাপ নেই তো, নাকি এই বিজ্ঞাপনটাই ফলস?
তারেক বলল,
দেখ মোহন, এটা যখন বিজ্ঞাপন তখন ফলস এটা কিছুতেই নয়, কেননা কার এত টাকা আছে যে খরচা করে সব ফাজলামি করতে যাবে?
মোহন বলল,
তা ঠিক, তবে জ্যাঠামশাই যা ভীতু লোক তাতে বাড়ি উনি কিনতেই চাইবেন না, বুঝতে পারছিস?
তারেক বলল,
আরে বাবা, বুঝছিস না কেন তুই, ভূত টুত সব বাজে কথা। আসলে ভদ্রলোকের সম্পত্তি অনেক বিক্রি করতে চাইছেন কিন্তু খদ্দের পাচ্ছেন না, কাজেই এই চমক লাগানো বিজ্ঞাপনে কিছু লোকের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন তিনি। অনেক লোক তো আছে ভূতের নামে হাড় চটা, তাদেরই ভেতর থেকে কেউ হয়তো জেদ করে বাড়িটা কিনেই ফেলল।
এটা অবশ্য মন্দ বলিসনি, ঠিক আছে, এসেছিস যখন বস্তুরা।
জ্যাঠামশাই এই সবে শুয়েছেন, উঠলেই খবরটা দিচ্ছি। তারপর বাড়ি কেনা হোক না হোক, দেখতে যাওয়া হলে দু চারটা দিন ঘাসিলা থেকে ঘুরে আসা যাক, কি বলিস?
তারেক বলল,
আমিও তো তাই বলি, তোর জ্যাঠামশাইকে যেভাবেই হোক তুই রাজি করা। আমাদের তিনজনের তাহলে রদ দেখা কলা বেচার দুই হয়ে যাবে, আর যদি সম্ভব হয় তো এক রাত ভূতের বাড়িতে কাটিয়েও আসতে পারবো আমরা। ভূত সম্বন্ধে একটা অভিজ্ঞতা হবে আমাদের, কি বলিস?
সেই দুপুরটা আমরা তিনজনে এক নতুন আনন্দে চুটিয়ে গল্প করে কাটালাম। তারপর বিকেল বেলা খবরের কাগজটা মোহনের জ্যাঠামশাইকে দেখাতেই লাফিয়ে উঠলেন তিনি।
ও বাড়ি আমি কিনবো না, আমি টাকা দিয়ে জিনিস কিনবো, ওইসব ঝামেলার মধ্যে কেন যাবো আমি? তাছাড়া তোমরা আজকালকার ছেলেরা ভূত প্রেত মানো না বটে, কিন্তু আমি কিন্তু বাপু মানি, কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক সময় ভূতের অস্তিত্ব অনুভব করেছি। তাই বলি কি, কি দরকার বাবা ওসবের মধ্যে যাওয়ার? তবে ঘাটশিলে একটা বাড়ি কেনার ইচ্ছে আমার আছে, আমি বরং তোমাদের কিছু টাকা দিচ্ছি, তোমরা তিনজনে দিন তিনেক ঘাটশিলা থেকে ঘুরে এসো, আর যদি কোথাও ভালো কোনো বাড়ির খোঁজ খবর পাও তো দেখে এসো, পরে দরদাম করে কেনা যাবে খান।
আমরা তাতেই রাজি হয়ে মনের আনন্দে ঘাটশিলা যাওয়ার তোড়জোড় করতে লাগলাম। পরদিন বেলা ১১টা নাগাদ নাগপুর প্যাসেঞ্জার, বর্তমানে কুরলা এক্সপ্রেস, চেপে আমরা ঘাটশিলার দিকে রওনা হলাম। সন্ধ্যের পর যখন স্টেশনে নামলাম তখন চারদিকে ঘুট ঘুট করছে অন্ধকার। ঘাটশিলা তখন এখনকার মতো শহর নয়, একেবারে বুনো জায়গা ছিল। স্টেশনের কাছের একটি চায়ের দোকানে খোঁজ খবর নিয়ে চার পাঁচ দিনের জন্য একটি ঘরের ব্যবস্থা করে ফেললাম আমরা। রাতটা ভাড়া বাড়িতে কাটিয়ে পরদিন সকালেই আমরা তিনজনে যুক্তি করে সেই ভূতের বাড়িটাই দেখতে চললাম। ঠিক হলো বাড়ি যদি পছন্দ হয় তাহলে ওই বাড়ি জ্যাঠামশাইকে রাজি করিয়ে কেনাবো আমরা, আর যদি না হয় তাহলে এক রাত ওই বাড়িতে থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে ফিরে আসব। খবরের কাগজে দেওয়া ঠিকানার খোঁজ করে আমরা রাজবাড়ির কাছে বিজ্ঞাপনদাতার বাড়িতে এসে উপস্থিত হলাম। ভদ্রলোকের নাম সিন্ধুবাবু, কৃপা সিন্ধু রায়, বেশ অভিজাত পরিবারের লোক বলে মনে হল। আমরা যখন তার বাড়িতে গিয়ে পৌঁছালাম তখন সকাল ৯টা। বাড়ির চাকর এসে আমাদের বৈঠকখানার ঘরে বসতে বলল, আমরা বসলাম। একটু পরেই সর্বাঙ্গে শালমুড়ি দিয়ে মধ্যবয়সী সিন্ধুবাবু এসে বসলেন আমাদের সামনে। তারপর স্মিত হেসে বললেন,
কোথা থেকে আসছেন আপনারা, আপনাদের পরিচয়?
তিনজনের হয়ে আমি বললাম, আমরা হাওড়া থেকে এসেছি, আমার এই বন্ধুটি খবরের কাগজে আপনার দেওয়া বিজ্ঞাপন দেখে ওই বাড়িটা কিনতে চান, অবশ্য বাড়িটা যদি পছন্দ হয় তবেই।
কিন্তু ওটা তো ভূতের বাড়ি, ও বাড়ি কিনে কি করবেন আপনারা?
ভূতের বাড়ি সেটা তো আমরা জেনেই আসছি, আর কিনতে চাই এই কারণে যে ও বাড়িতে আমরা বরাবরের জন্য থাকতে আসছি না, ভূতের বাড়িতে ভূতেরই থাকবে, আমরা শুধু মাঝে মধ্যে দিন তিনেকের জন্য এসে একটু উপদ্রব করে যাব। সিন্ধুবাবু একটু গম্ভীর হয়ে বললেন,
ঠিক আছে, একটু বসুন আপনারা, আপনাদের চা জল খাবার আসছে, তারপর আমার একজন লোক গিয়ে আপনাদের দেখিয়ে আনবে বাড়িটা।
খানিকক্ষণ বসবার পরেই চাকর এসে এক প্লেট করে গরম হালুয়া এবং ধুমায়িত চা এক কাপ করে রেখে গেল আমাদের সামনে। আমরা তিনজনেই খেয়ে নিলাম সেগুলো। তারপর সিন্ধুবাবুর লোকের সঙ্গে চললাম বাড়ি দেখতে। কাশিদা এখান থেকে অনেক দূর, তবু আমরা পায়ে হেঁটেই দেখতে গেলাম বাড়িটা। সিন্ধুবাবুর যে লোক আমাদের বাড়ি দেখাতে নিয়ে যাচ্ছিলেন তার নাম রাখালদা। রাখালদা যেতে যেতে বললেন,
আপনারা কলকাতা থেকে আসছেন তো, তা বলছিলাম কি,
মোহন বাধা দিয়ে বলল,
না রাখালদা, আমরা মোটে কলকাতার লোক নই, বুঝতে পেরেছেন? আমরা হাওড়ার লোক, শিবপুরের বাসিন্দা, হাওড়া থেকে আসছি।
সে যেখানকার লোকই হন না কেন, হাওড়া আর কলকাতাও একই ব্যাপার। তা বলছিলাম কি, এবারই আপনারা কিনবেন না, দারুণ উপদ্রবে বাড়িতে, আজ পর্যন্ত কেউ এক রাতও টিকতে পারেনি।
সে কি,
এসব বাড়ি দিনে মানে ব্যবহারের জন্য, অর্থাৎ অফিস কাছারি ইত্যাদির জন্যই ভালো, কিন্তু থাকার পক্ষে এবারে উপযুক্ত নয়।
কেন বলুন তো রাখালদা?
শুনুন তবে, সিন্ধুবাবুরা এই অঞ্চলের অত্যন্ত প্রতিপত্তিশালী লোক, ঘাটশিলা এবং এর আশেপাশের বেশ কয়েকটি বাড়ি এদের। কাশিদার এই বাড়িটি সিন্ধুবাবুদের সাবেককালের। ওর কাকা আর কাকিমার মধ্যে প্রায় খুব ঝগড়াঝাটি হতো। এই বিবাদ সূত্রেই সিন্ধুবাবুর কাকা এক রাতে আগুনে পুড়ে আত্মহত্যা করেন। সেই থেকেই উপদ্রব। তা উপদ্রব এমনই চরম পর্যায়ে পৌঁছল যে কাকিমা ঠিক করলেন গয়ায় গিয়ে পিণ্ড দিয়ে আসবেন, কিন্তু সেখানেও নানান ঝামেলা। যাত্রাপথে ট্রেনের কামরাতেই কাকিমা স্বপ্ন দেখলেন যে কাকা বাবু তাকে ভয় দেখিয়ে গয়ায় যেতে নিষেধ করছেন, কিন্তু সেই স্বপ্নকে তিনি আমল না দিয়েই গয়ায় নেমে পাণ্ডা ঠিক করে সর্বাগ্রে চললেন প্রেতশিলায় পিণ্ড দিতে। আর সেই সময় টাঙ্গা গেল লরির ধাক্কায় উল্টে, কাকিমার পায়ের হাড় ভেঙে হাসপাতালে গেলেন। পিণ্ডি দেওয়া তো হলই না, উল্টে ছ মাসের উপর হাসপাতালে থেকে ভাঙা পানিয়ে ফিরে এলেন ঘাটশিলায়। তারপর একদিন ছাদ থেকে পড়ে গিয়ে তিনিও মারা যান। সেই থেকে ওই বাড়িতে যে কেউ থাকতে গেছে সেই নানা রকম ভয় পেয়ে পালিয়ে গেছে। বলেন কি, হ্যাঁ, রাত দুপুরে এমন সব কাণ্ড কারখানা হয় এ বাড়িতে যে কোনো সুস্থ মানুষের পক্ষে তা চোখ মেলে দেখার ব্যাপার নয়। একবার টাটানগর থেকে একদল ছেলে জোর করে ওই বাড়িতে থাকবে বলে এসেছিল, কিন্তু পরদিন সকালে তাদের কাউকেই আর দেখা যায়নি এখানে।
সে কি, ভূতেরা খেয়ে ফেলল নাকি তাদের?
না, রাত শেষ হওয়ার আগেই তারা পালিয়ে বাঁচে, এবং পরে টাটানগর থেকে চিঠি দিয়ে পালিয়ে আসার কারণও তারা জানায়।
কি কারণ
তা বলতে পারবো না, তাই বলছিলাম যে কি দরকার ও বাড়ি নিতে যাওয়ার? এসে বাড়ি যদি সত্যিই কেনেন তো আমি একটা বাড়ির সন্ধান আপনাদের দিতে পারি।
মোহন বলল,
বেশ তো, আগে দেখি না বাড়িটা, তারপর যদি পছন্দ না হয় তখন আপনার বাড়িটাও দেখে আসা যাবে।
কুয়াশা
Number one for entertainment. ABC Radio, only for you.
Kuasha.
এইভাবে কথা বলতে বলতেই আমরা সেই বাড়ির কাছে এসে পৌঁছালাম। দূরে পাহাড়ের সারি, ছোট ছোট টিলা, ঘন শালবন, কি চমৎকার! তারই মধ্যে এক অপূর্ব প্রাকৃতিক পরিবেশে একটি পাঁচিল ঘেরা মস্ত দোতলা বাড়ি, বহু দিনের পুরনো তবু আজও ব্যবহারযোগ্য। তালা খুলে আমরা ভেতরে ঢুকলাম। বহুদিন ঘরে ঝাঁট পড়েনি, বাগানটা আগাছায় ভরা। এই বাড়ির 5,000 টাকা দাম মানে জলের দাম, কেননা অনেক জায়গা, বড় বড় ঘর, ছোটখাটো প্রাসাদ একটা। বাড়িটার রিপেয়ারিং কস্টই 5,000-এর অনেক বেশি। এর আশেপাশে অবশ্য কোনো বাড়িও নেই, যা আছে সবই বেশ দূরে দূরে। আমরা বাড়িতে এসে নিচে উপর করে সব ঘরগুলো ঘুরে ফিরে দেখলাম। বসবাসের জন্যই হোক আর অবসর বিনোদনের জন্যই হোক, এর চেয়ে লোভনীয় বাড়ি সত্যিই হতে পারে না। আমরা সবাই একমত হয়ে বললাম, রাখালদা, আপনি যাই বলুন না কেন, এবারে আমরা কিনবই। মোহন বলল,
শুধু তাই নয়, আজ থেকে যে কদিন আমরা ঘাটশিলা আছি সে কদিন এ বাড়িতে থাকবো।
রাখালদা একটু মনমরা হয়ে বললেন, যা আপনারা ভালো বলছেন তাই করবেন, পরে যেন কোনো দোষ দেবেন না আমাদের। আর একটা কথা, এখানে আলোর কোনো কানেকশন নেই, দোকান থেকে একটা হ্যারিকেন অথবা লঞ্চন আনিয়ে রাখবেন।
এই বলে আমাদের হাতে চাবি দিয়ে চলে গেলেন রাখালদা। এরপর এক সময় আমরাও আমাদের সেই ভাড়া করা বাড়িতে গিয়ে মালপত্র যা ছিল নিয়ে চলে এলাম এখানে। তারপর সারা দিন ধরে এ ঘর সে ঘর নিচে উপর এই করতে লাগলাম। সম্পূর্ণ বাড়িটা আমাদের দখলে পেয়ে মনের ভাব এমনই হলো যেন বাড়িটা আমাদের হয়েই গেছে। ইতিমধ্যে আমাদের এই বাড়িতে আসতে দেখে কিছু কৌতূহলী মানুষ উকি ঝুঁকি মারতে লাগলো। আমরাও সবার জন্য বাড়িটির দ্বার খোলা রাখলাম। সবাই যখন শুনল আমরা এই বাড়ি কিনতে চাই, তখন যার পর্নাই অবাক হল। সবাই এক বাক্যে বারণ করতে লাগলো এই বাড়িতে না থাকা বা এই বাড়িটি না কেনার জন্য। সবাই বলল, বাড়িটাতে সত্যিই উপদ্রব আছে, না হলে কখনো এত কম দামে এত বড় বাড়ি এখানে এতদিন খালি পড়ে থাকে? আমরা সবই শুনলাম। শুনে বললাম, তবুও আমরা নিজেরা একবার পরখ করে দেখতে চাই, যদি সেরকম খারাপ কিছু না ঘটে তাহলে এই বাড়ি আমরা নিচ্ছি। অবশেষে আমাদের জেদ দেখে দু একজন একটু অন্য সুরে কথা বলল,
তা এখন দুই যখন কিনবেন আপনারা তখন দু এক রাত এখানে থেকেই দেখুন, বাড়িটার বদনাম আছে ঠিকই, তবে সচরাচর কেউ তো থাকেও না। এভাবে মানুষজন সাহস করে এলে থাকতে থাকতে কি হয় কে বলতে পারে, দেখাই যাক না একদিনে ভূতের উপদ্রব একটু কমেছে কিনা।
কেউ কেউ বলল,
হ্যাঁ সাহস করে থেকেই যান, তাছাড়া আমরা যখন জেনে গেছি তখন আমরাও একটু সজাগ থাকবো, যদি বেশি ভয়টা পান তো ছাদে উঠে জোরে চেঁচাবেন, দল বেঁধে ছুটে আসবো সবাই।
আমরা জানলা দরজা বন্ধ করে আলো জেলে তিন বন্ধুতে এই নির্জন বাড়িতে সত্যিকারের ভূত এলে কিভাবে মোকাবেলা করব সে নিয়ে আলোচনা করতে লাগলাম। অনেক রাত পর্যন্ত আলোচনা করে যখন দেখলাম যে সব ভোভা, তখন তক্তপোষে পাতা বিছানায় মশারি খাটিয়ে আমরা তিনজনে জড়াজড়ি করে লেপ চাপা দিয়ে শুলাম। শোয়ার সঙ্গে সঙ্গে ঘুম। রাত তখন কত কে জানে, হঠাৎ ঝনঝন করে দরজার শিকল নাড়ার শব্দে ঘুম ভেঙে গেল আমাদের। শিকল নাড়তে নাড়তে কে যেন একজন ভারী কি গলায় বলল,
এই যে কে আছেন ভেতরে, দরজা খুলুন।
আমরা তিনজনেই উঠে বসলাম। মোহন বলল,
কে
কে তো দেখতেই পাবেন, দরজা খুলুন।
আমরা উঠে গিয়ে দরজা খুললাম, কিন্তু কি আশ্চর্য, কোথায় কে, সব ফাঁকা। দালানের দরজাটাও খিল দেয়া, যেমনকার তেমনই আছে, কে তাহলে কিভাবে এসে ঘুম ভাঙালো আমাদের? ভয়ে বুকের রক্ত হিম হয়ে এলো, একটা ঠান্ডা স্রোত নেমে এলো পিঠের শির দাঁড়াবে। আমরা আবার দরজা বন্ধ করে শুতে এলাম, কিন্তু এসে দেখি অসম্ভব ব্যাপার। এরই মাঝে আমাদের তক্তপোষটা ঘরের উল্টো দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং আমাদের বিছানাও দখল করেছে কারা। দেখলাম আমাদের লেপটা মুড়ি দিয়ে কারা যেন দুজনে শুয়ে আছে, লেপটা এমন ভাবে ঢাকা যে মুখ দেখতে পাচ্ছি না তাদের, শুধু মাথা দুটো দেখা যাচ্ছে। আমরা যত জোরে তাদের গা থেকে লেপটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম, তারা তত বেশি আঁকড়ে ধরতে লাগলো লেপটাকে। অবশেষে অনেকক্ষণ টানা হেঁচড়ের পর লেপ আবার আলগা হয়ে গেল। বিছানা থেকে লেপটা উঠিয়ে নিয়ে দেখলাম কেউই নেই ভেতরে। আমরা তিনজনে আবার তক্তপোষটা যথাস্থানে ফিরিয়ে নিয়ে ফের লেপের তলায় ঢুকলাম। তারেক বলল,
না ভাই কাজটা ভালো করিনি, এতগুলো লোকের কথা ঠেলে বাড়িতে রাত কাটাতে এসে খুবই অন্যায় কাজ করেছি, এখন ভালোই ভালো ফিরে যেতে পারলে বাঁচি,
কি সাংঘাতিক ব্যাপার।
আমি তো ভয়ে কোনো কথাই বলতে পারলাম না। মোহন বলল,
সকালটা একবার হলেই হয়, এর আগে সত্যি কথা বলতে কি ভূত প্রেত আমি বিশ্বাসই করতাম না, অথচ আজ যা দেখলাম একে মনের ভ্রম বলে উড়িয়ে দেওয়ার মতো মানসিকতাও আমার নেই রে। এ বাড়িতে আর এক মুহূর্ত থাকা উচিত নয়।
আমরা ভয়ে জড়সড় হয়ে আরো কিছু ঘটে কিনা দেখবার আশায় জেগে রইলাম। ঘুম তো এলোই না, ঘুমাতে সাহস হল না। ঘুমিয়ে পড়লে আবার যদি শিকল ঝনঝন করে। বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর আমরা দালানে একটা খটখট শব্দ শুনতে পেলাম। মনে হলো কে যেন চটি পরে পায়চারি করছে। দালানের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত একবার যাচ্ছে, একবার আসছে। তারপর আবার সেই ঝনঝন করে শিকল নাড়ার শব্দ। সব হয়ে আমরা তিনজনই তিনজনকে জড়িয়ে ধরলাম, কেউ আর উঠলাম না দরজা খুলতে। শিকল ঝনঝন করে বেজেই চলল। তারপর শোনা গেল আবার আগের মতোই ক্রুদ্ধ কণ্ঠস্বর,
কারা আছে ঘরের ভেতর? দরজাটা এত করে খুলতে বলছি যে দরজা খোলো।
কে খুলবে দরজা? আমরা তখন আতঙ্কে নীল হয়ে উঠছি ক্রমশ। কেই বা যাবে দরজার কাছে? উঠে দাঁড়াবারও যে শক্তি নেই আমাদের। ক্রুদ্ধ কণ্ঠস্বর আবার শোনা গেল,
দরজা না খুললে কিন্তু ভয়ানক ব্যাপার হবে, খোলো বলছি, না হলে ভেঙে ঢুকব।
বলার সঙ্গে সঙ্গে দরজায় দমাদম লাথি পড়তে লাগলো। অগত্যা উঠতেই হল। তিনজনে পা টিপে টিপে দরজার কাছে গিয়ে খিলটা খুলতেই দরজাটা সশব্দে দুহাট হয়ে খুলে গেল। মনে হলো কেউ যেন ওদিক থেকে জোরে দরজায় ধাক্কা দিয়ে খুলে দিল দরজাটা। সে কি দারুণ শব্দ! গোটা বাড়িটাই কেঁপে উঠল। কিন্তু তা না হয় হল, আবার তো সেই আগের মতোই ভো ভো, কোথাও কেউ নেই। এই শীতেও ঘামাচ্ছি আমরা। এরপরে আর বিছানায় ফিরে যাওয়ার মতো মন বা সাহস কোনোটাই নেই। সেখানেও তো আগের মতোই খারাপ ব্যাপার ঘটবে, অর্থাৎ লেপ নিয়ে জানাটা নিয়ে কি যে করি। পরস্পর মুখ চাওয়াচুই করছি এমন সময় হঠাৎ আমাদের লণ্ঠনটা কে যেন আছাড় মেরে ভেঙে ফেলল ঘরের ভেতর। অন্ধকার, ঘন অন্ধকারে ঢেকে গেল চারিদিক। আমরা সঙ্গে সঙ্গে মন স্থির করে ঘরে ঢুকে অন্ধকারে হাতরে হাতরে যে যার জামা প্যান্ট পরে নিলাম। মোহনের টর্চ ছিল, টর্চ জেলে হাত ঘড়িতে দেখে নিলাম রাত তখন আড়াইটে। এখনই পালাতে হবে এখান থেকে, না হলে যে কোনো মুহূর্তে ভয়ানক কিছু একটা ঘটতে পারে। ওদিকে বারান্দার দরজাতেও তখন দমাদম লাথি পড়তে শুরু করেছে, লাথির পর লাথি, আর তার সঙ্গে সেই প্রচন্ড ধমকানি,
খোলো বলছি, খোলো, না হলে ভালো হবে না, শিগগির খুলে দাও।
আমরা কোন রকমে দরজা খুলেই এক লাফে বাইরের বাগানে এসে পড়লাম। তারপর পেছন ফিরে দেখি দালানের দরজার কাছে আগুনে পোড়া ঝলসানো চেহারার এক বিকট মূর্তি দাঁড়িয়ে আছে। মানুষ তাকে বলবো না, মানুষ কখনো অত কুৎসিত হয় না, মানুষ কখনো অত দীর্ঘ হয় না, মানুষের চোখ দিয়ে কখনো অত আগুন বেরোয় না। আমরা বেশিক্ষণ চেয়ে থাকতে পারলাম না সেদিকে। বাগানের দরজাটা খুলে বাইরে বেরিয়ে হাঁফ ছেড়ে বাঁচলাম। অদূরে একটি আদিবাসী বসতি ছিল, বাকি রাতটুকু সেখানে কাটিয়ে ভোরে ট্রেনেই হাওড়ায়।
এতক্ষণ শুনলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা গল্প প্রেতাতঙ্ক, যেটা পড়ে শোনালো সেতু। শুরু হয়ে গেছে আমাদের কুয়াশার মূল কাহিনী, অর্থাৎ দ্বিতীয় কাহিনী শুনবার। আজকের কাহিনীটি লিখেছেন শাহাদাত হোসেন। চলুন তাহলে কাহিনীটির প্রথম পর্ব এখন শুনি, তারপর আবারও ফিরে আসছি। আপনি আছেন এবিসি রেডিও 89.2 FM এ, চলছে কুয়াশা সেখানে, আর সঙ্গে আছে শর্মিন।
কুয়াশা।
ধপধপে ফর্সা একটি ছেলে দাঁড়িয়ে আছে বেলকনিতে। ঘুম থেকে উঠেই তার প্রথম কাজ বেলকনিতে এসে আকাশ দেখা। ছেলেটির পুরো নাম মারজান নাহিয়ান ইভান, ডাকনাম ইভান, তবে ওর ফ্রেন্ড সার্কেলে বেশ কিছু বিশেষ নাম প্রচলিত আছে, যেমন ইভস, ইভু, আপেল, চকলেট বয় ইত্যাদি ইত্যাদি। বুঝতে শেখার পর থেকেই ইভানের সবকিছুতেই কৌতূহলটা একটু প্রখর। উদাহরণস্বরূপ, ইভান যখন শিশু শ্রেণীতে পড়ত, তখন বৈশাখী মেলায় গ্যাস বেলুন বিক্রেতাকে দেখে ইভানের বেলুন বিক্রেতা হওয়ার তীব্র ইচ্ছা জাগল। কারণ তখন সে চিন্তা করল, যখন বেলুন বিক্রেতা হবে তখন সব বেলুনগুলো তার হবে। শুরু হলো ইভানের কৌতূহলী মনোভাবের অন্তিম পথ চলা। তারপর যত বড় হতে লাগলো, লেখক, গায়ক, কবি, শিক্ষক, দাবারু, বিজ্ঞানী, নানা কিছু হওয়ার ইচ্ছা জাগে ইভানের। ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীতে থাকতে অনেক কবিতাও লিখত ইভান। প্রথম কবিতা লিখেছিল ইলিশ নিয়ে, কবিতার নাম ছিল আমার ইলিশ। ইভান এখন বেশ বড় হয়েছে, এইচএসসি পরীক্ষা শেষ ইভানের, ঝিমিয়ে ঝিমিয়ে সময় পার করছে, তাই অনেকদিন ছুটি আছে তার হাতে, তবে করার মতো তেমন কিছুই খুঁজে পাচ্ছে না। এই ছুটিতে কি করা যায় বুঝতেই পারছে না ইভান। অবসর সময়টা সত্যি খুব বাজে কাটে। ঘড়িতে এখন সকাল 11টা, বেলকনিতে বসে গান শুনছে ইভান। হঠাৎই বেজে উঠল ইভানের ফোন, রিজভি ফোন করেছে। রিজভি ইভানের একাধারে বন্ধু, ভাগ্নে ও ছোটবেলার খেলার সঙ্গী।
হ্যালো।
হ্যাঁ বল।
কি রে ইভান, তোর মন খারাপ?
না রে, মন খারাপ হবে কেন?
তাহলে?
একা একা ভালো লাগছে না, কি করা যায় তাই চিন্তা করতেছিলাম।
একটা কাজ করলে কেমন হয়, তুই রাজশাহী চলে আয়। আমি ঢাকা থেকে রাজশাহী চলে আসার পর তোর সাথে আর দেখাই হয়নি। দোস্ত চলে আয়, আমাকেও দেখে যা, সাথে রাজশাহী শহরটাকেও দেখা হবে তোর।
কথাটা ভালো বলছিস। আচ্ছা বলতো, তোদের রাজশাহীতে দেখার মতো কি কি আছে?
রাজশাহী তো বেশ পুরনো একটা শহর, দেখার মতো অনেক কিছু আছে।
আরে বাবা, বললাম কি কি আছে ওটাই বল।
পুরো শহরটাই তো পদ্মার পারে, দেখলেই মন ঠান্ডা হয়ে যায়। পার্কও আছে, আর কিছু রাজবাড়িটারই আছে।
কি বলিস, রাজবাড়ি? বাহ।
এখানে বেশিরভাগ বাড়ি প্রায় 100 বছরের পুরনো, দেখে তুই ফিট হয়ে যাবি, গ্যারান্টি।
আরে দোস্ত, তুই আগে বলবি না,
তুই আয়, তোর সাথে আরো অনেক কথা আছে।
বলতো ওখানে কি কি আছে,
তুই এলেই সব দেখাবো। এভাবে হিসেব করে কি আর বলা যায়?
ওকে তুই রেডি হ, আমি খুব তাড়াতাড়ি বাবা মাকে ম্যানেজ করে আসছি।
যত তাড়াতাড়ি সম্ভব চলে আয়।
ঠিক আছে, নো প্রবলেম, শুধু বাবাকে পটাতে পারলেই হয়।
অফ কোর্স পারবি দোস্ত।
রিজভীর একসময় ঢাকায় থাকতো, কিন্তু এক বছর আগে তার বাবার চাকরির সুবাদে ঢাকা থেকে রাজশাহী চলে যায়। রিজভীর তিন চাচাও রাজশাহীতে থাকে, আর মজার ব্যাপার হলো এখন রিজভীর বাবা আর চার চাচা মিলে একই সাথে থাকে, তাই রিজভীদের পরিবারটা এখন বিশাল। পরিবারের সদস্য সংখ্যা 21 জন, সবাই এক ছাদের তলে একসাথে থাকে। ইভানের একদমই হিজিবিজি ভালো লাগে না। ইভান বাবাকে একটু বুঝিয়ে বলতেই ওর বাবা রাজি হয়ে গেল, আর রাজি না হওয়ার কোনো কারণও নেই। ওখানে রিজভীর মা মানে ইভানের চাচাতো বোন তাহমিনা আছে। তাহমিনার উপর ইভানের বাবা মার অগাধ বিশ্বাস। ইভানের বাবা মা জানে তাহমিনার কাছে ইভান গেলে তার কোনো কিছুই কম হবে না, বরং ইভান ও বাবা মার কাছ থেকে ওখানে সে বেশ সুরক্ষিতই থাকবে। ছোটবেলায় ইভান তাহমিনার কাছেই বড় হয়েছে। ইভানের বাবা মা দুজনেই ডাক্তার, কাজের চাপের কারণে খুব একটা সময় দিতে পারত না ইভানকে, তাই তাহমিনার কাছেই বড় হয় ইভান। রিজভী আর ইভান দুজনকে একসাথে একইভাবে গড়ে তুলেছে তাহমিনা, আর তাছাড়া চাচারা তো আছেই ওখানে। রাজশাহী যাওয়া সব ঠিকঠাক, তবে ইভান যাওয়ার ব্যাপারে এখন কেমন যেন সংকোচ বোধ করছে, কারণ ইভানের হইচই কোলাহল একদমই পছন্দের না। রিজভীদের ওখানে 21 জন মানুষের সাথে থাকতে হবে ইভানকে, এ কথা ভাবতেই কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছে ইভানের। এসব ভাবতে ভাবতেই পকেটের মধ্যে ফোনটা আবার বেজে উঠল ইভানের। ফোন করেছে রিজভী।
হ্যালো,
কিরে কি খবর?
এই তো,
রাজশাহী রওনা হবি কবে? কাল?
কেমন জানি লাগছে দোস্ত।
কেমন যেন লাগছে মানে?
কেন যেন যেতে ইচ্ছে করছে না।
হঠাৎ আবার কি হলো তোর? আসতে ইচ্ছে না করার কারণ কি শুনি।
এমনিতেই
না, তোকে আমি খুব ভালো করে চিনি, তুই তো এমনি এমনি কোনো কিছু বলার মানুষ না। কি হয়েছে খুলে বল।
তুই তো জানিস আমার গ্যাদারিং ভালো লাগে না, তোরা তো এখন জয়েন্ট ফ্যামিলিতে থাকিস, সো
ধুর বোকা, তাতে কি, সবাই তো আমরা আমরাই, আর আমি অত কিছু জানি না, তুই আসছিস এটাই ফাইনাল।
একটা কাজ করতে পারবি?
কি কাজ বল।
তোদের ওখানে থাকার জন্য ভালো হোটেল মোটেল আছে নাকি?
খুব বেশি না থাকলেও কিছু তো আছে। কেন?
এক কাজ কর, তুই দুলাভাইকে বল একটা হোটেল রুম ম্যানেজ করতে, আমি ওখানেই থাকবো।
ওকে, তবে খেতে হবে কিন্তু আমাদের সাথে।
নো প্রবলেম, তুই আগে একটা হোটেল রুম ম্যানেজ কর।
ওকে, আমি আজই বাবাকে নিয়ে সব ব্যবস্থা করে ফেলবো, নো টেনশন।
পরদিনই রিজভী জানালো হোটেল ম্যানেজ হয়ে গেছে। অন্যদিকে ইভানের ছোট ভাই ইফতি বায়না ধরে বসল, সেও সঙ্গে যাবে। ইভানের বাবা যদিও রাজি হল না, ইফতি এবার ক্লাস এইটে, কদিন বাদেই তার মডেল টেস্ট পরীক্ষা। এসময় ঘুরতে যাওয়ার জন্য তার পক্ষে কথা বলবে এমন কেউই নেই। ইফতির বেশ মন খারাপ, তবে কিছুই করার নেই। পরদিন সকালে ইভান একাই ঢাকা থেকে রওনা হল রাজশাহীর উদ্দেশ্যে। সন্ধ্যের মধ্যে পৌঁছে গেল ইভান। শহরে কোলাহল ভেঙে এখন বেশ ভালোই লাগছে। গাড়ি দিয়ে রাজশাহী শহরে ঢোকার সময় অনেকগুলো পুরনো বাড়িও দেখেছে সে। ইভান পুরনো দিনের সব কিছুই বেশ পছন্দ করে, বিশেষ করে পুরনো ঘর বাড়ি। রিজু মিথ্যে বলেনি, সত্যি রাজশাহী শহরটা অনেক সুন্দর। বাস স্ট্যান্ড থেকে ইভানকে রিসিভ করল রিজভী আর রিজুর বাবা। তারপর একটা সিএনজিতে উঠে বসল ওরা তিনজন।
দুলাভাই কেমন আছেন? আপনি তো আমাদের ভুলেই গেছেন, কোনো খোঁজ খবর নাই।
আর বলো না ভাই, আমার অবস্থা পুরোপুরি কাহিল। বাবার ব্যবসাটা সামলাচ্ছি, তাই আগের চাকরিটা ছেড়ে দিয়েছি, এই আর কি, তাই আর খবর নেওয়া হয়নি। তোমার মা বাবা কেমন আছে?
ভালো আছে। দুলাভাই আমি কিন্তু এখানে অনেকদিন থাকবো, বিরক্ত হওয়ার জন্য প্রস্তুত হন।
বিরক্ত কিসের, তুমি যে কি বলো, তুমি থাকলে তোমার আপু যে কি খুশি হবে তা তোমার ধারণারও বাইরে।
আচ্ছা আমরা এখন কোথায় যাচ্ছি?
আমরা বাসায় যাচ্ছি।
কোন বাসায়?
কেন, আমাদের বাসায়।
আমার না হোটেলে ওঠার কথা।
ইয়ে মানে মানে
কিরে, মানে মানে করছিস কেন?
আসলে এখনো হোটেল পাওয়া যায়নি।
তবে ও যে আমায় বললো সব ম্যানেজ হয়ে গেছে।
আরে তোমাকে নিয়ে আসার জন্য, আর চিন্তা করো না, আজ আমাদের সাথে থাকো, কালকের মধ্যে হোটেল পেয়ে যাব।
রিজভী মিথ্যা কথা বলাটা তোর একদমই ঠিক হয়নি, আমি না হয় একদিন পরেই আসতাম।
আর দোস্ত একটাই তো দিন, আর মা তো তোর জন্য অপেক্ষা করছে, কত কি রান্না হয়েছে, তুই রাগ করিস না, একটা রাত না হয় আমাদের বাড়িতে কাটা।
তুই কিন্তু আমাকে আগে বলতে পারতি।
আচ্ছা একদিনই তো, এত রাগ করিস না, থেকে দেখ, ভালো লাগলে তো লাগতে পারে।
আহা আমি রাখছি না, যাই হোক কাল হোটেল পাবি তো?
আমি শিওর, তুই চিন্তা করিস না, কাল সকালেই হোটেলে উঠতে পারবি।
বাড়ি জুড়ে উৎসব উৎসব ভাব, পুরো বাড়িতে মানুষ গিজগিজ করছে, মহিলারা সব রান্না করছে, নানান রকমের পিঠা পায়েস সেমাই আরো কত কি, সবই করা হয়েছে ইভানকে কেন্দ্র করে। রিজভীদের বাসায় ঢুকে ইভান এত সব দেখে তো একেবারে হতভম্ব, এত এত সব আয়োজন আর সবই নাকি তার জন্য। তামিন আপুকে অনেক দিন পর দেখছে ইভান। তামিন আপুকে এত খুশি হতে সে এর আগে কখনোই দেখেনি। তামিন আপু একদম বদলায়নি, ঠিক আগের মতোই আছে। যদি ইভান ভালো করেই জানে আপুর মুখের আজকের হাসিটা শুধুমাত্র ইভান এখানে এসেছে বলেই। পুরো ঘর ভর্তি মানুষ, তবে বাচ্চার সংখ্যা মনে হয় একটু বেশি। ওদের দৌড় ঝাঁপ হইচই সব সময় লেগে আছে। ইভানের একদমই ভালো লাগছে না, কেন যেন বাচ্চাদের কান্না একদমই সে সহ্য করতে পারে না। রাতে খাওয়া দাওয়ার আগে বেশ ভালো একটা সময় কাটলো রিজভির সাথে, রিজভিদের ছাদে। ইভানের অনেক দিনের ইচ্ছা ছিল রাতের আকাশকে একটু শহরের বাইরে থেকে দেখবে। আজ তার সেই ইচ্ছেটাও পূর্ণ হল। ছাদ থেকে নেমে খাওয়া দাওয়ার পর ঘুম। তারপর সকালে ঘুম থেকে উঠে রিজভি জানলো যে হোটেলের ব্যবস্থা হয়ে গেছে। হোটেলের নাম রানী মহল, প্রায় 100 বছর আগের পুরনো একটি জমিদার বাড়ি। এখনো তো হোটেল হিসেবেই আছে। হোটেলটা রিজভিদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, 10 কি 12 মিটারের হাঁটার পথ। সন্ধ্যের দিকেই হোটেলের উদ্দেশ্যে রওনা হলো ইভান আর ভাগ্নে রিজভি। ইভানের সাথে একটা ব্যাগ ছাড়া আর তেমন কিছুই নেই। তবে তামিন আপু বিছানার চাদর থেকে শুরু করে সবই দিয়ে দিয়েছে।
আজকে কিন্তু আমাদের বাসায় থাকলেও পারতিস।
আরে আমার এত চেঁচামেচি ভাল লাগে না।
কেন? কাল রাতেও তো ছাদে দারুণ মজা হলো।
তবু তুই দেখ সকালবেলা এত বড় সিরিয়াল টয়লেট যাওয়ার জন্য, উফ আমার এসব একদম সহ্য হয় না।
ঠিক আছে, যা ইচ্ছে কর, তবে সারাদিন আমার সাথেই থাকবি।
আচ্ছা, আর তোর সাথে না গিয়ে উপায় কি? আমি তো কিছুই চিনি না।
এই যে চলে এসছি, এটাই তোর থাকার হোটেল।
ওয়াও, এটা তো পুরোই একটা রাজবাড়ি। থ্যাংক ইউ দোস্ত, তোর পছন্দের প্রশংসা না করে পাচ্ছি না।
ওয়েলকাম,
চল ভিতরে ঢুকি।
আমি ভিতরে যাব না, তুই যা, আমি এখানেই আছি।
তুই যাবি না মানে?
দোস্ত রাগ করিস না, আমি যেতে পারবো না।
মানে কি? তুই না গেলে আমি ঘর চিনবো কি করে?
তিনতলায় 306 নম্বর রুম।
না, তোরও যেতে হবে আমার সাথে।
না রে দোস্ত, জোর করিস না, আমার যাওয়া নিষেধ আছে।
নিষেধ? কার নিষেধ?
তুই যা, সমস্যা নাই, আমি এখানেই আছি।
আচ্ছা ঠিক আছে, তুই নিচতলায় তো আয়, উপরে যেতে হবে না।
তুই যা না, আমি আছি তো।
প্লিজ দোস্ত।
ওহ ঠিক আছে, ঢোক।
তো সত্যি বাড়ির ভেতরটাও দারুণ।
এটা প্রায় 100 বছরের পুরনো।
কিরে কেমন যেন একটা গন্ধ এখানে, তুই পাচ্ছিস?
কই, না তো, আমি পাচ্ছি না।
কেমন জানি পচা গন্ধ। সিঁড়ির পাশটায় গন্ধটা বেশি, তাই না? দেখতো,
হবে হয়তো ময়লার গন্ধ।
হতে পারে, এত খারাপ গন্ধ, পচা ময়লা ছাড়া আর কিসেরই বা হতে পারে।
এবার তুই যা, সব 306 নম্বর রুমে রেখে নেমে আয়।
যাই হোক দোস্ত, গন্ধটা কিন্তু বেশ অদ্ভুত।
বাদ দে তো এসব।
আরে আমি কি একা যাবো নাকি?
প্রবলেম কি, এখানেই তো থাকবি তুই।
দারোয়ান টারোয়ান নাই নাকি?
আছে, দাঁড়া ডেকে দিচ্ছি। রমজান চাচা, এ রমজান চাচা, ওকে একটু রুমে দিয়ে আসেন তো।
রুম নাম্বার 306। সত্যি রুমটার প্রশংসা না করে পারা যায় না। রাজকীয় একটা ভাব আছে হোটেলটার মধ্যে। এটা যে একসময় জমিদার বাড়ি ছিল তা স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে মজার ব্যাপার হচ্ছে পুরো 3 তলা জুড়ে বিশাল এক বেলকনি, মাঝখানে সব রুম আর চারপাশ জুড়ে বারান্দা। এত বড় বারান্দা ইভান আর কখনো দেখেনি। পুরনো দিনের বাড়ি বলে কথা, সব মিলিয়ে অসাধারণ একটি হোটেল। হোটেলের কেয়ারটেকার রমজান চাচা এই হোটেলের সবকিছু দেখাশোনা করেন। তাকে সঙ্গে করে 306 নম্বর রুমে গেল ইভান। রমজান চাচা সব ঠিকঠাক করে দিল, তবে ওই চাচা ছাড়া ইভান হোটেল আর তেমন কাউকে দেখল না। সব রুমে প্রায় তালা ঝুলছে, একমাত্র ইভানের রুমটাই খোলা। রমজান চাচা কেমন যেন একটা অদ্ভুত টাইপের লোক। আচ্ছা এখানে কি আর কেউ নেই? জিজ্ঞেস করতেই রমজান চাচা বললো সবাই আছে, তবে সবাইকে সবসময় দেখা যায় না, সময় হোক তখন দেখবেন। ইমান জানে এই অদ্ভুত কথার কোনো মানেই হয় না, খুব সহজে সে কোনো কথা কানে নেয় না, তাই ইমান আর তেমন কিছুই জিজ্ঞেস করলো না। কিছু মানুষ থাকে যারা অনেক সাধারণ কথাকেও রহস্য মাখিয়ে বলতে পছন্দ করে। রাতের খাওয়া দাওয়া শেষে রিজু ইমানকে হোটেলের সামনের দিকে নিয়ে যায়। তখন রাত 9টা বাজে, তিনতলার প্রত্যেকটা ঘরে বাতি জ্বলছে। ইমান তার ঘরে ঢুকল, দক্ষিণ হাওয়া তার জানলা দিয়ে ঢুকছে। হঠাৎ তার দরজায় কে যেন জোরে জোরে নক করতে লাগলো।
কে?
আমি সুমন, পাশের রুমে থাকি।
দরজা খোলা আছে, ভেতরে আসুন।
শুনছিলাম তুমি নতুন এসেছো, তাই তোমার সাথে পরিচিত হতে এলাম।
জি ভাইয়া, আমি আজই উঠলাম।
আমিও নতুন, এখানে 15 দিন হলো উঠেছি। আসলে আমি যে চাকরি করি তা দিয়ে এখানে অন্য কোথাও থেকে খেয়ে মা বাবাকে টাকা পাঠানো সম্ভব না। এই হোটেলে খুব কম খরচ, তাই রিস্কটা নিয়েই নিলাম।
এখানে কিসের রিস্ক?
জীবনের রিস্ক।
আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না।
ওসব বোঝার দরকার নেই, কয়দিন পর এমনিতেই সব জানতে পারবে।
কি জানবো?
যাই হোক, তুমি মনে হয় আমার ছোটই হবে, তাই তুমি করেই বলছি। তো তুমি কি করছো?
আমি এবার HSC পরীক্ষা দিলাম।
ও, তাহলে তো তুমি আমার ছোটই। তবে আমার মনে হয় এই বাড়িটায় থাকা তোমার জন্য ভালো হবে না।
কি? ভালো খারাপের কি আছে এখানে? আর আপনিও তো এখানেই থাকছেন।
আরে আমি তো সারাদিন থাকি না, আমি শুধু রাতটা এসে কাটাই। তবুও
আপনার কথা কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না।
আচ্ছা বাদ দাও সব কথা, তোমাকে পেয়ে ভালোই লাগছে।
কেন?
অন্তত কথা বলার একজন মানুষ পাওয়া গেল।
কেন, এখানে কি আর কেউ থাকে না?
থাকে, তবে ওরা কেমন যেন অদ্ভুত, তোমার মতো না। ওদের কাছে যেতে ভয় হয়।
কেন ভয় হবে? কেন?
কারণ আমি একদিন ওদের একজনের সাথে কথা বলতে গিয়েছিলাম, ওদের ঘরে ঢুকতেই শুনতে পেলাম একটা চিৎকার, সাথে সাথে পচা গন্ধ ঘিরে ফেলল আমাকে। তারপর দেখলাম একটা লোক বেরিয়ে এলো আর বলল এখান থেকে চলে যাও। কিন্তু ভয় পাওয়ার বিষয় হচ্ছে তার পুরো শরীরে রক্ত লেগেছিল আর হাতে একটা লম্বা ছুরি। আমি দৌড়ে বেরিয়ে এলাম, সিঁড়ির কাছে এসেই দেখি সেই লোকই সিঁড়ি দিয়ে উঠে ওই ঘরটার মধ্যেই ঢুকছে।
দেখেন ভাই, এত রাতে ভূতের গল্প শুনতে ভালো লাগছে না।
আরে ছোট ভাই, এটা ভূতের গল্প না, এটাই বাস্তব।
তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ওই লোকটা কোন একজন মানুষকে খুন করেছে? আর যে জিনিসটা মানুষটাকে খুন করেছে সে আসলে মানুষ ছিল না, তাই তো?
তাই, ওটা মানুষ না, অন্য কিছু। আজ বুঝবে না, তবে একদিন বুঝবে।
আমি যতটুকু বুঝি তাই এনাফ, বেশি বুঝা ভালো না। আর ভূতের গল্পের প্রতি আমার কোনো আগ্রহই নেই, সো নেক্সট টাইম আমার এই টাইপের গল্প না শোনালেই খুশি হব।
আচ্ছা আজ বাদ দাও।
তাই ভালো।
আজ কেয়ারটেকারের কাছ থেকে শুনলাম এই রুমে নতুন মানুষ উঠেছে, তাই তোমার সাথে পরিচিত হতে এলাম।
জি, দেখা হয়ে ভালো লাগলো। আমি ইভান, ঢাকায় থাকি, রাজশাহী শহরটা ঘুরে দেখবো বলে এসেছি।
হ্যাঁ, রাজশাহী শহরটা সত্যিই অনেক সুন্দর, তবে যাই করবে সাবধানে, আর যেখানেই থাকবে সাবধানে থাকবে।
মনে হচ্ছে আপনি ভূতের গল্প অনেক ভালো জানেন, তবে আমি এইসব গল্পের প্রতি একদমই ইন্টারেস্টেড না, তাই শুনতে ইচ্ছে করছে না। আপনি এক কাজ করতে পারেন, আপনি ভূতের গল্পের একটা বই লিখতে পারেন।
অনেক কাজের চাপ, আর সকালে যাই রাতে আসি, কোনো সময় নাই।
আচ্ছা আপনি কখন অফিসে যান আর কখন আসেন?
সকাল 9টায় যাই আর রাত 9টায় আসি, সপ্তাহে একদিন ছুটি আছে। তুমি চাইলে তোমায় নিয়ে ঘুরে আসতে পারি, রাজশাহী শহরের কাছাকাছি উঠিয়া রাজবাড়িটা দেখে আসি, চলো, তোমার মাথাই ঘুরে যাবে।
ঠিক আছে ভাইয়া, যাব। তো আপনার পরিবার কোথায়?
ওরা রংপুরে, ওখানে মা বাবা সবাই আছে।
কুয়াশা।
It's ABC Radio on air 24/7. Tune in.
Kuasha.
বন্ধুরা, এতক্ষণ ধরে শুনছিলেন আজকের কুয়াশার প্রথম পর্ব। আজকের কাহিনীতে আমরা শুরুতে দেখেছি ইভান নামে একটি ছেলে যার বাবা মা ডাক্তার। ইভান মা বড় হয়েছে তার চাচাতো বোনের কাছে, যে বোনটি রাজশাহীতে থাকে, এবং তার ছেলে রিজভি তার সমবয়সী, অর্থাৎ তার ভাগ্নে তার ছোটবেলার খুব ভালো বন্ধু, খুব ভালো বন্ধু। এবং তারা রাজশাহীতে থাকে, অর্থাৎ ইভানের চাচাতো বোন রাজশাহীতে থাকে, এবং সেখানেই ইভান তার পরীক্ষা শেষে বেড়াতে যেতে চায়, এবং সবকিছু ঠিক হয়, ইভান বেড়াতে চলে যেতে চায়। কিন্তু ইভানের একটা ছোট্ট আপত্তি আছে, যেহেতু তার চাচাতো বোনের একান্নবর্তী সংসার, অর্থাৎ জয়েন্ট ফ্যামিলি, অনেক বেশি লোক, অনেক বেশি লোকজন, ভিড় ভাড়া ইভানের পছন্দ না। তাই সে আবদার করে যে সে যাবে ঠিকই বেড়াতে, কিন্তু থাকবে সে হোটেলে। এবং তার কথা অনুযায়ী রিজভি বলেও তাকে যে তার জন্য একটি হোটেল ঠিক করা হয়েছে, কিন্তু ইভান গিয়ে দেখে তার জন্য কোনো হোটেল ঠিক করা হয়নি, এবং রিজভি বলে যে পরের দিন, আজকে থেকে তার পরের দিন তাকে একটি হোটেলে যাওয়ার জন্য। এবং পরের দিন দেখা গেল একটি বিরাট রাজবাড়ি, পুরনো রাজবাড়ি যেটাকে পরবর্তীতে হোটেল বানানো হয়েছে, সেখানে রিজভি ইভানকে নিয়ে যায় এবং তার রুম নাম্বার 306। কিন্তু একটু অদ্ভুত কারণে কোনোভাবেই রিজভি ইভানের সঙ্গে হোটেলের ভেতরে ঢুকতে চাইছিল না, কি কারণ সেটা সে বলেনি, কিন্তু সে যেতেই যাচ্ছে না। অবশেষে অনেক অনুরোধ করার পর রিজভি ইভানের সঙ্গে হোটেলে ঢোকে, কিন্তু সে বলে যে সে তিনতলা পর্যন্ত যাবে না। এই রাজবাড়িটা যেটা হোটেল করা হয়েছে কেমন ছিমছাম, নিরিবিলি, কোনো লোকজন নেই, খুব অবাক হয়ে যায় ইভান। এবং অবশেষে রমজান চাচা নামে একজন কেয়ারটেকার যে হোটেলে থাকেন, তিনি এসে 306 নম্বর রুমে ইভানকে নিয়ে যান। ইভান ঢোকার পর থেকে একটা পচা গন্ধ পাচ্ছিল সেই হোটেলের মধ্যে, কি কারণ সে পচা গন্ধ কিছুই বোঝা যাচ্ছে না। তো যাই হোক, সেখানে অবশেষে গিয়ে দেখে যে তিনতলায় সেখানে থাকে, সেখানে সুমন নামে একটি হোটেলের আরেকজন গেস্ট, হোটেলের যে আরেকজন গেস্ট সে তিনিও থাকেন, এবং তিনি বললেন ইভানকে যে এই হোটেলে তিনি আছেন, তিনি তার বাড়ি রংপুর, এখানে তিনি চাকরি করেন, সকালবেলা চলে যান, রাত 9টায় ফেরেন। এবং এই হোটেলটি অদ্ভুত, রীতিমতন একটু সাবধানে করে দেয় ইভানকে, কিন্তু ইভান কিছুই বুঝতে পারে না। এবং সে সুমন ভাই, অর্থাৎ হোটেলের যে অপর একটি গেস্ট যার সঙ্গে ইভানের আলাপ হয়, সে বলেছে যে রাজশাহী শহর তাকে ঘুরিয়ে দেখাবে, আর তাকে একটু সাবধানে থাকতে বলেছেন। কেন কি তা কিন্তু কিছুই বলেনি। আসুন তাহলে আমরা পরের পর্বে চলে যাই, সেখান থেকে দেখি আমরা কিছু জানতে পারি কিনা। আপনি আছেন কুয়াশায়, আর আপনার সঙ্গে আছি আমি শারমিন, আর আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 FM।
কুয়াশা।
সুমন লোকটাকে ইভান যতটা খারাপ ভেবেছিল, আসলে সে অতটা খারাপ লোক না। অনেকক্ষণ কথা বলে ইভান বুঝতে পারলো লোকটি বেশ সহজ সরল, তবে এখানে উনি একটু ভয় পান বোধ হয়। আসলে সহজ সরল মানুষগুলো খুব অল্পতেই ভয় পেয়ে যায়। সে যাই হোক, সুমন ভাইয়ের কথা বলার ধরনটা কিন্তু বেশ সুন্দর, বানিয়ে বানিয়ে কথা বললেও মনে হয় সে যেন সত্যি বোঝে। সুমন ভাইয়ের সাথে গল্প শেষ করে ইভান শুয়ে পড়ল। ইভান কিছুতেই চোখ বন্ধ করতে পারছে না, ওর কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছে। ঘরের লাইট অফ করার সাথে সাথে মনে হচ্ছিল এই ঘরে সে ছাড়া আরো কেউ আছে, মনে হচ্ছে তাকে ঘিরে কারা যেন হাঁটছে। খালি পায়ে মেঝেতে হাঁটার একটা শব্দ কানে আসছে, তবে শব্দটা বড়ই নগণ্য, হয়তো নতুন বলে এমনটা মনে হচ্ছে। রাতের নিস্তব্ধতায় অনেক সময় কম শব্দ অনেক বড় বড় হয়ে কানে আসে। এইসব ভেবে মন স্থির করে ঘুমিয়ে পড়ল ইভান। পরদিন সকাল সকাল ইভান আর রিজুই ঘুরতে বের হলো। রিজুই তার প্রিয় একটা জায়গায় নিয়ে গেল ইভানকে। জায়গাটা হলো একটা নদীর তীর। জায়গাটা সত্যি খুব সুন্দর, গাছগাছালি, ফুল, পাখি কি নেই এখানে। ইভান তার জীবনে এত সুন্দর প্রকৃতি আর কখনোই দেখেনি। নৌকা দিয়ে ঘোরাও হলো বেশ কিছু সময়। তারপর বিকেলের দিকে রিজুদের বাসার ছাদে আবার আড্ডা শুরু হলো ইভানের।
এত সুন্দর নদীর তীর আমি জীবনে দেখিনি, সত্যি রে, এখানে না এলে মিস করতাম।
ঠিকই বলছিস। আচ্ছা তোর হোটেল কেমন লাগলো? কোনো সমস্যা টমস্যা হচ্ছে না তো?
না কোনো সমস্যাই নাই। জানিস আমার পাশের রুমে একজন অদ্ভুত লোক আছে, কালই পরিচয় হলো।
তাই নাকি? তো তোর অদ্ভুত লোকটার নাম কি?
সুমন ভাই। জানিস উনি আমায় ভূতের গল্প শোনায়।
সিরিয়াসলি?
আর বলিস না, উনি বাচ্চাদের মতো আমায় ভূতের গল্প শোনানো শুরু করলো। তবে যাই হোক, লোকটা অনেক সহজ সরল।
সহজ সরল মানুষরা পুরো পৃথিবীটাকেই তাদের মতো সহজ সরল মনে করে।
ঠিক বলছিস। আই দোস্ত, এখান থেকে কি আমার হোটেল দেখা যায়?
ওই যে দেখ, ওই চারতলা বিল্ডিংটা।
এখানে তো অনেকগুলো চারতলা বিল্ডিং।
আরে ওই যে দেখ, ওই যে ভালো করে দেখ, কাক বসে আছে।
ও ওইটা? আচ্ছা ওই হোটেলের ছাদের উপর ওইটা কি দোলনা?
না, পিলারটার কিছু একটা।
ও
রাত আটটা। খাওয়া দাওয়া শেষ করে রিজুই ইভানকে নিয়ে গেল হোটেলের সামনে। রিজুইকে হোটেলের ভেতরে আনার জন্য অনেক জোরাজুরি করেও কোনো লাভ হয়নি। রিজুই কেন যেন কিছুতেই হোটেলে ঢুকতে রাজি হল না। ইভান সিঁড়ির কাছে যেতে কেমন যেন একটা পচা গন্ধ জড়িয়ে ধরল ওকে, ভয়াবহ রকমের পচা গন্ধ। ইভান কিছুতেই বুঝতে পারছে না এটা কিসের গন্ধ হতে পারে। দৌড়ে তিনতলায় চলে গেল ইভান। মনে হচ্ছে এখনো কেউ আসেনি। সুমন ভাইয়ের ঘরও তালা দেয়া। তারপর সে ঘরে ঢুকে একটা গল্পের বই পড়া শুরু করল। এর মধ্যে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। রিজভি একদিন বলেছিল এখানে খুব লোডশেডিং হয়, এখানে এত অন্ধকার যে নিজেকেও দেখা যাচ্ছে না। না, এখানে অন্ধকারের মাঝে বসে থাকার কোনো মানে হয় না। ইভান মোবাইলের আলো দিয়ে ঘর থেকে বেরিয়ে এলো বেলকনিতে। হঠাৎ সে দেখল একটা আলো ধীরে ধীরে আসছে তার দিকে, মোমবাতির আলোর মতো একে বেঁকে জ্বলছে, আর তার সাথে ঘুমুরের শব্দ। মনে হচ্ছে কেউ একজন ঘুমুর পায়ে হাঁটছে। তার হাতে মোমবাতি, এক পা দুপা করে এগিয়ে আসছে ইভানের দিকে, কিন্তু ওই মোমবাতির আলোয় মানুষটাকে দেখা যাচ্ছে না।
কে? কে ওখানে? কে আপনি? কি ব্যাপার? কথা বলছেন না কেন? আপনি কে?
মোবাইল উঠে লাভ নেই, তোমার ফোন আর এখন কাজ করবে না।
উফ, এই ফোনটা আবার কি হলো? দেখুন, ভয় দেখাবার চেষ্টা করবেন না। আপনি কে বলুন তো?
আমি সুমন, চিনতে পেরেছ?
হ্যাঁ, তো আপনি এমন করে হাসছেন কেন?
তোমার জন্য এই বাতিটা নিয়ে এসেছি। মানুষরা অন্ধকারে বেশিক্ষণ থাকতে পারে না, অন্ধকার আমাদের জন্য, অন্ধকার জীবন আমাদের জন্য স্বর্গ।
দেখেন ভাই, ফাইজলামি বাদ দেন, আপনার ছুটিটা নয়টায় হয়, আজ একটু তাড়াতাড়ি আসলেন মনে হয়।
হ্যাঁ, তাড়াতাড়ি।
ঘুমনে শব্দ পাচ্ছিলাম একটু আগে। আচ্ছা আপনি কি ঘুমে পড়েন নাকি ভাই?
ঘুমুর আছে, আমার স্ত্রী এক সময় এটা পড়ত, কিন্তু এখন এটা
সুমন ভাই, আপনার মোমবাতির আলো অনেক কম, এই আলোতে আপনাকেও দেখা যাচ্ছে না।
দেখা যাবে না, এখানে অনেক অন্ধকার।
জানেন, আমি না কোনোদিন ঘুঙুর দেখিনি।
দেখতে চাও ঘুঙুর?
হ্যাঁ, খুলে দিন দেখি কিভাবে এত শব্দ হয়।
নিচু হয়ে পায়ের দিকে তাকা
দেখি, কি ব্যাপার, এখানে তো কিছুই নেই। কোথায় আপনি সুমন ভাই? সুমন ভাই, কোথায় আপনি? আপনি কি লুকিয়ে গেছেন আমাকে ভয় দেখানোর জন্য? আমার কিন্তু ভালো লাগছে না সুমন ভাই, বেরিয়ে আসুন। সুমন ভাই, কে কে?
আমি সুমন, দরজা খুলুন।
কি সুমন ভাই,
অন্ধকারে কি করছো ইভান? এখনো ঘরে কিছু জ্বালাওনি?
আপনি কখন এসেছেন?
এই তো এই মাত্রই এলাম, আজ একটু তাড়াতাড়ি অফিস ছুটি দিল, তাই 9টা বাজার আগেই পৌঁছে গেলাম।
এর আগে আপনি ঘরে ঢুকেননি?
কিভাবে ঢুকবো, দরজা তো বন্ধ ছিল।
ইভান কিছুতেই বুঝে উঠতে পারছে না কি হচ্ছে এসব। কেউ কি তাকে ভয় দেখাতে চাচ্ছে, নাকি যা ঘটছে তা আরো ভয়াবহ? আজই প্রথম ইভানের ভয় ভয় লাগছে। বিদ্যুৎ চলে আসার পর সে ঘুমানোর জন্য দরজা জানালা বন্ধ করে ঘুমোতে গেল, কিন্তু তার হঠাৎ চোখে পড়ল তার দরজা আর জানালার উপর। দরজা আর জানালা দুটোই খোলা। ইভান আবার উঠে দরজা জানালার ছিটকিনি লাগিয়ে দিয়ে শুয়ে পড়ল। তার হঠাৎ কেন জানি মনে হচ্ছে কেউ তাকে দেখছে, কেউ হয়তো খুব কাছ থেকে তার দিকে তাকিয়ে আছে। পেছন ঘুরতে ইভান দেখল আবারও দরজা জানালা খুলে গেছে, বাইরে প্রচন্ড বাতাস, তাই হয়তো বাতাসে জানালা খুলে যাচ্ছে, কিন্তু দরজা খোলার তো কোনো কারণই খুঁজে পাচ্ছে না ইভান। যাই হোক, সেই রাতে দরজা জানালা খুলেই ঘুমোতে হলো ইভানকে। পরদিন সকাল 10টা ইভান রিজভিকে ফোন করে বলে দিল আজ আর কোথাও যাচ্ছে না, কারণ তার মনটা ভালো নেই, কোনো কাজ নেই, তাই সে চিন্তা করল পুরো হোটেলটা ঘুরে ঘুরে দেখলে মন্দ হয় না। প্রায় প্রত্যেকটা রুমেই তালা ঝুলছে, তিনতলায় সে ছাড়া আর কেউই নেই। দোতলায় নামতেই দেখা হলো হোটেলের কেয়ারটেকার রমজান চাচার সাথে। দোতলার কেঁচি গেটেও তালা ঝুলছে, কিন্তু ভেতর থেকে একটা শব্দ পাওয়া যাচ্ছে, শব্দটা ঘুঙুরের। রমজান চাচা বলল এখানে থাকে রানী বেগম, তাই এই তলায় কাউকে যেতে দেয়া হয় না। নিচতলায় যেতে সে অদ্ভুত গন্ধটা আবার তার নাকের মধ্যে লাগছিল, দম বন্ধ করা পচা একটা গন্ধ। তার নিচতলাতে তার আর ঘোরা হল না। তারপর ইভান সোজা উঠে গেল ছাদে, তবে ছাদের দরজায় তালা লাগানো। তালাটা দেখতে একটু অদ্ভুত ধরনের। ইভান তালাটা দেখার জন্য তালাতে হাত দিয়ে ছুঁতে তার পুরো শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। অনেক বড় একটা ধাক্কা অনুভব করল ইভান। এক সেকেন্ডের জন্য থমকে গেছে সে। এটা কি ছিল, কারেন্টের শক নাকি অন্য কিছু? তবে কি কেউ যেন তালা ভাঙতে না পারে তার জন্য এই ব্যবস্থা? পুরো শরীর ব্যথা করছে ইভানের, ইভান নিচে পড়ে গেল। ঠিক তখনই একটা ছেলে দৌড়ে এলো ইভানের কাছে।
আরে আরে, ওঠেন, আপনি এখানে কি করেন?
আপনি কে?
আমি মনিরুদ্দিন, চারতলায় থাকি। আপনি এখানে কি করেন?
আমি পড়ে গেছি।
আরে তাড়াতাড়ি উঠে ওই পাশে চলেন, এই পাশটা ভালো না, এখান থেকে চলে আসেন।
ভালো না মানে?
আপনি আগে এখান থেকে চলেন তো।
উফ, পা ব্যথা করছে, এখানে বসি?
এই যে এখানে বসেন, এখানে বসেন। এবার বলেন ওই পাশে কেন গিয়েছিলেন?
এমনি ঘুরে ফিরে দেখছিলাম।
নতুন উঠেছেন?
হ্যাঁ।
কয়েকদিন থাকেন তারপর সব বুঝে যাবেন, তবে এ হোটেল সবার জন্য না।
কি আশ্চর্য, সবার জন্য না মানে?
আরেকদিন সব খুলে বলবো, এখন আমার ভার্সিটিতে যেতে হবে।
ঠিক আছে।
আচ্ছা আপনি এখানে বসুন, আমি তাহলে যাই।
ঘরে ঢুকেই বিছানায় শুয়ে পড়ল ইভান। এখানকার মানুষগুলো কেমন যেন অদ্ভুত, আর তাদের কথাবার্তাগুলো তাদের থেকে অদ্ভুত। ইভানের মাথা একদমই কাজ করছে না, গায়ে হাত পায়ে প্রচন্ড ব্যথা করছে, তার খুব ঘুম পাচ্ছে, সে গভীর ঘুমে ডুবে যাচ্ছে, ঘুম ঘুম আর ঘুম। হঠাৎ একটা চিৎকার তার কানে আসে, চিৎকারটা সুমন ভাইয়ের ঘর থেকে এসেছে। সে দৌড়ে উঠে সুমন ভাইয়ের ঘরে ঢুকল। ঘরের মধ্যে কেউই নেই, তবে তার ঘরের টয়লেটের বাতি জ্বলছে। করুণ এক আকুতি ভেসে আসতে লাগলো ওই টয়লেটের দরজার উপাশ থেকে। মনে হচ্ছে কেউ যেন জীবনের শেষ বারের মতন চিৎকার করে বাঁচতে চাইছে। টয়লেটের ভেতরে মনে হচ্ছে ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে, আর সবকিছু ওলট পালট করে দিচ্ছে সেই ভয়াবহ ঘূর্ণিঝড়টা। আর কেউ যেন সেই সঙ্গে খিলখিল করে হাসছে ওই মানুষটার আর্তনাদ শুনে।
এই রক্তাক্ত মানুষটাকে, আর এমন বিশ্রী ভাবে ওর মুখটা কুচিয়েছে কে? ও কি মারা গেছে সুমন ভাই? কি করছেন ভাই আপনি? জিব্বা দিয়ে ওর শরীর থেকে কি খাচ্ছেন? কি করছেন এসব? আপনি কি পাগল হয়ে গেছেন? আর ওর শরীরে এত জঘন্য ভাবে কেটেছে কিভাবে?
আমি কেটেছি, এই ছুরিটা তার সাক্ষী।
কি, কেন মেরেছেন ওকে? এইভাবে কেউ কাউকে মারতে পারে?
ও আমার সাথে থাকতে এসেছে, তাই চিরকালের জন্য আমাদের সাথে রেখে দিলাম। আমাদের সাথে থাকতে হলে আমাদের দলমুক্ত হতে হবে, তাই না?
কি বলছেন এসব?
ও না মরলে এখানে আমাদের সাথে থাকবে কি করে?
ও কে?
ওর নাম ইমান।
কি, কোন ইমান?
আমার সামনে যে দাঁড়িয়ে আছে, মানে তুই?
না না,
তুই মরে গেছিস, তুই মরে গেছিস।
না, আমি মরতে পারি না, না না না। আপনি আপনি এখানে?
তোমার চিৎকার শুনেই এলাম। কি, দুঃস্বপ্ন দেখেছ নাকি?
হ্যাঁ,
দুঃস্বপ্ন দেখা ভালো।
কি, কেন 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 দুঃস্বপ্ন দেখা ভালো মনে হচ্ছে আপনার?
এমনি বুঝবা না, আমি একদিন স্বপ্ন দেখলাম। আমি ঘরে শুয়ে আছি, হঠাৎ আমার মুখ কেউ একজন জোরে চেপে ধরল। আমি নড়তে পারছি না, দম বন্ধ হয়ে যাচ্ছিল। আমি তাকে ধাক্কা দিতেই সে নিচে পড়ে গেল, আর তার পায়ে ছিল ঘুঙুর। তারপর আমি দৌড়ে বেরিয়ে যেতে লাগলাম, কিন্তু পারলাম না। ওই লোকটা অনেক শক্তিশালী, সে আমার গলা টিপে ধরে টয়লেটে নিয়ে গেল। তারপর একটা ছুরি দিয়ে আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে।
উফ, বন্ধ করুন আপনার এসব আজগুবি গল্প।
ওকে ওকে, তুমি ঘুমাও, কাল কথা হবে।
ঠিক আছে, আপনি এখন যান।
কুয়াশা।
পরদিন ইমান তার ভাগ্নে অর্থাৎ তার ভাগ্নে বন্ধু রিজভির সঙ্গে ঘুরতে বেরোলো এবং একটা নদীর পাড়ে, খুব চমৎকার যে নদীর পাড়ে বেড়াতে গেল, এবং সেখানে সে রিজভিকে জিজ্ঞেস করলো যে এখান থেকে হোটেলটা দেখা যায় কিনা। রিজভি বলল হ্যাঁ দেখা যায়, যে হোটেলটার উপর একটি কাক বসে আছে সেটাই তাদের হোটেল। খুব অদ্ভুত একটা বিষয়, একটা হোটেলের উপর সর্বক্ষণ কাক বসে থাকে সেটাই ওই হোটেল, কেন একটা কাক সারাক্ষণ বসে থাকে কিছুই বোঝা গেল না। এবং রিজভিদের বাড়িতে খাওয়া দাওয়া করে সেদিন ইভানকে পৌঁছে দিয়ে গেল রিজভি হোটেলের সামনে। কিন্তু সেদিনও অনেক জোরাজুরি করার পরও রিজভি কিন্তু ঢুকতে চাইল না হোটেলে। তারপর ইভান যখন ঘরে গেল এবং ঘরে যেতে গিয়ে দেখলো যে সুমন নামে সেই লোকটির ঘরেও তালা দেয়া, সে তার রুমে ঢুকে গেল এবং হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেল। এত অন্ধকার হয়ে গেল যে ইভান কিছুই দেখতে পাচ্ছিল না, এবং একসময় সে তার মোবাইলের আলো জেলে ঘরের থেকে বাইরে এলো, দেখলো একটা মোমবাতির আলো সরু রেখা এঁকে বেঁকে চলছে এবং মনে হচ্ছে কে যেন ঘুঙুর পায়ে হাঁটছে। এবার সে মোমবাতির দিকে গেল কিন্তু কোনোভাবে লোকটাকে দেখা যাচ্ছে না, এবং অদ্ভুত একটা মোটাসর একটি লোক কথা বলে উঠলো এবং যে নাকি পরিচয় দিল যে তার নামই হচ্ছে, সেই হচ্ছে সুমন ভাই। কিন্তু সুমন ভাই কেন এত অদ্ভুত গলায় কথা বলছে, কি কারণে, কিছুই কিন্তু ইভান বুঝতে পারলো না। এবং একটা সময় দেখা গেল যে সুমনের দরজায় নক করা হচ্ছে এবং সুমন দরজা খুলে যখন ইলেকট্রিসিটি চলে এলো যে সুমন ভাই সে বাইরে দাঁড়িয়েছে, তখন খুব অবাক হয়ে গেল ইভান যে এতক্ষণ তো সে সুমন ভাইয়ের সঙ্গে কথা বলেছে, তাহলে সুমন ভাই বাড়ি থেকে কোত্থেকে এলো? এবং সুমন ভাই বলেছে সে এই মাত্র অফিস থেকে ফিরেছে। তাই যদি হয় তাহলে সেই লোকটা কে ছিল, কি অদ্ভুত। তো যাই হোক, কেন কি হচ্ছে ইভান কিছুই বুঝতে পারছে না, কেউ কি তাকে ভয় দেখাচ্ছে এবং কেন ইলেকট্রিসিটি চলে গেল কিছুই সে বুঝতে পারছে না। যাই হোক, সে আবার ঘুমোতে গেল এবং ঘুমোতে যাওয়ার সময় দেখলো জানলা দরজা দুটোই খোলা, সে আবার লাগালো, তারপর দেখলো আবারও খোলা, যতবার সে লাগাচ্ছে ততবারই খুলে যাচ্ছে। তো এইভাবে সে রাতে ঘুমোতে গেল। এর মধ্যে পরের দিন মনির নামে আরো একজন হোটেলের গেস্টের সঙ্গে কথা হলো, সেও তাকে সাবধান করলো এবং বলল যে এই হোটেল সবার জন্য না। কেন সবার জন্য না কি না সেটা কিন্তু সে কিছুই বলল না, সে বলল তাকে ভার্সিটিতে যেতে হবে, সেই জন্য সে চলে গেল। তারপরে সে ঘরে ঢুকে ইভান শুয়ে পড়ল এবং ভাবতে লাগলো এখানকার মানুষগুলো বড় অদ্ভুত, তারা কেন এরকম করছে। তারপর সে খুব গভীর ঘুমে ডুবে গেল এবং যখন হঠাৎ করেই সে ঘুমের মধ্যে দেখলো যে ঘুমের মধ্যে দেখলো না সত্যি সত্যি সেটা এখন বলছি না, সে দৌড়ে সুমন ভাইয়ের ঘরের মধ্যে ঢুকলো। সুমন ভাইয়ের ঘর থেকে আওয়াজ আসছে, সেই ঘরে ঢুকলো এবং সেই আওয়াজ ঘরে ঢুকে সে দেখলো যে একটা মানুষ সেই ঘরে একেবারে ওলট পালট করে দিচ্ছে ঘূর্ণিঝড় এবং খিলখিল করে একটা মানুষ আসছে। এবং সুমন ভাইকে সে ডাকাতে সুমন ভাই বের হয়ে আসলো এবং দেখলো যে একটি রক্তাক্ত মানুষ ঘরে পড়ে আছে যার সারা শরীর ছুরি দিয়ে খোঁচানো হয়েছে এবং সুমন ভাই সেই লোকটার শরীর থেকে রক্ত চেটে চেটে খাচ্ছে, কি অদ্ভুত। তখন ইভান জিজ্ঞেস করলো সুমন ভাইকে যে সুমন ভাই এই লোকটাকে, সুমন ভাই বললো এটা নাকি সেই, অর্থাৎ এখানে যে থাকে তাকেই মরতে হবে, নইলে সে তাদের সঙ্গে মিশতে পারবে না, না বলে তাদের দলে সে আসতে পারবে না। এবং অদ্ভুত এক দুঃস্বপ্ন দেখে যখন ইভানের ঘুম ভাঙল তখন দেখল সুমন ভাই তার সাথেই দাঁড়িয়ে আছে। এরপরে আমরা পরের পর্বে শুনব কি এই সুমন ভাইয়ের রহস্য, কি এই রাজবাড়ির রহস্য, কি হচ্ছে এখানে। সঙ্গেই থাকবেন, আপনি আছেন কুয়াশায়, সঙ্গে আছি শারমিন। কুয়াশা, এই লোকটা বড়ই অদ্ভুত, কি সব গল্প শোনাতে আসে, আর ইভান কিছুতে বুঝতে পারছে না এইসব আজগুবির স্বপ্নের মানেটাই বা কি, এরকম স্বপ্ন ইভান আগে কখনো দেখেনি। কিছুক্ষণের জন্য তার কাছে মনে হচ্ছিল স্বপ্ন নয় সত্যি। ঘড়িতে চোখ পড়ল ইভানের, ঘড়িতে সময় রাত তিনটা। বিকেল থেকে রাত তিনটা বেশ লম্বা একটা ঘুম হয়েছে তার, তবে এত রাতে সুমন ভাই তো আসার কথা না, তাছাড়া সে বিকেলে ঘরে ঢুকে দরজায় তালা লাগিয়ে দিয়েছিল। সুমন ভাই কিভাবে ঘরে ঢুকতে পারে, তবে কি দরজাটা খোলাই ছিল নাকি। মাথা থেকে সব চিন্তা ঝেড়ে ফেলে আবার ঘুমাবার চেষ্টা চালালো ইভান, কিন্তু না, ঘুম আসলো না ইভানের, সারা রাত আর ঘুমের দেখা পেল না ইভান। তারপর সকাল সকাল রিজভিদের বাসায় গিয়ে হাজির হলো সে। সকালে নাস্তা সেরে ইভান আর রিজভি সোজা ছাদে চলে গেল। দুজনের মধ্যে সবচেয়ে বড় মিল হলো দুজনে আকাশ দেখতে খুব ভালোবাসে।
কি রে, কাল এলি না যে?
এমনি শরীরটা ভালো লাগছিল না।
ওই হোটেলে যদি তোর সমস্যা হয় তাহলে আমাদের বাসায় চলে আসতে পারিস।
কিসের সমস্যা?
আরে বললাম আর কি, যদি সমস্যা হয়, এর চেয়ে ভালো হোটেল পাচ্ছিলাম না, তাই এটাই বুক করে নিলাম। তুই তাড়াহুড়ো না করলে আরো ভালো হোটেল পেতাম, তবে একটু দেরি হতো।
তুই যাই বলিস, হোটেলটা কিন্তু ইন্টারেস্টিং দোস্ত।
হোটেলটাকে তোর ইন্টারেস্টিং মনে হচ্ছে কেন?
এবার শুন, কাল ওই হোটেলে ছাদে ওঠার জন্য আমি ছাদের গেটে যাই, গিয়ে দেখি ছাদের গেটে তালা দেওয়া। আমি তালাটা ছুতেই একটা কারেন্ট শক খেলাম।
কি এত বড় একটা ঘটনা তুই বলছিস ইন্টারেস্টিং?
তোদের এখানে যে এত নিরাপত্তা ব্যবস্থা থাকতে পারে তা আমার ধারণাই ছিল না।
দেখ, তুই আর ওই ছাদে যাবি না, ওখানে ঝামেলা আছে।
কি ঝামেলা শুনি?
যাবি না বলছি, যাবি না।
কি রে, এত সকালেও দেখি ওই হোটেলের ছাদে কাক বসে আছে।
হয়তো কাকের বাসা ওখানেই।
তাই বলে কি একটা কাক ওখানে সব সময় বসে থাকবে? আমি যতদিন ছাদে আসছি প্রতিদিনই সেম জিনিস দেখছি, ব্যাপারটা কি?
খামাখা এসব নিয়ে চিন্তা করিস না, যা ইচ্ছা হোক, আমাদের এসব জিনিসে জড়ানোর কোনো মানে হয় না।
আচ্ছা তুই হোটেলের ভেতর ঢুকিস না কেন?
এমনি রে।
না, কিছু না কিছু তো আছেই। সত্যি করে বল,
আজ এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না, কাল বলবো, আজ না হয় থাক।
ইভানের কেন যেন মনে হচ্ছে রিজভি তার কাছ থেকে কিছু একটা লুকোচ্ছে। কি যেন একটা ভয় তার চোখে মুখে ফুটে ওঠে মাঝে মাঝে। আচ্ছা, রিজভি কি কোনো কারণে ভয় পাচ্ছে, নাকি কিছু একটা বলতে চাইছে ইভানকে? না, ইদানিং কেন যেন ভালো লাগে না ইভানের। বিকেলের দিকে হোটেলে ফিরে গেল ইভান। তিনতলায় তেমন কেউই নেই, শুনশান নিরাপত্তা ভর করে আছে চারদিকে। তিনতলাটা জেগে ওঠে রাত হলে, তাছাড়া অন্য সবসময় তিনতলার শ্মশানের মতো নিরাপত্তা থাকে। তবে কি তিনতলার মতো অন্য সব তলারও একই অবস্থা? হঠাৎ ইভানের মনে হল চারতলে মনিরুদ্দিন ভাইয়ের সাথে কথা বলে আসা যায়। কি যেন বলবে বলেছিল, তারপর চারতলে উঠতেই দেখল ওখানে প্রত্যেকটা ঘরেই মানুষ আছে। তিনতলার মতো এখানে অতটা নিরাপত্তা নেই। সিঁড়ি থেকে নেমে ডান দিকে মোড় নিতে দেখা হল মনিরুদ্দিনের সাথে। মনিরুদ্দিন নিজের ঘরে নিয়ে গিয়ে বসালো ইভানকে।
কোথায় উঠেছেন? আপনাকে তো এর আগে কখনো দেখিনি।
আমি এখানে উঠেছি, বেশি দিন হয়নি।
তো কোথায় উঠেছেন, একতলায় না চারতলায়?
না, আমি তিনতলায় উঠেছি।
তিনতলায়? মানে
তিনতলার 306 নম্বর রুমে আছি আমি।
কি বলছেন, তিনতলায় আবার মানুষ থাকে নাকি?
কি ব্যাপার, মানুষ থাকবে না কেন?
আমার জানা মতে এই হোটেলের নিচতলা আর চারতলাতেই ভাড়া দেওয়া হয়, আর তিনতলা ভাড়া দিলেও কেউ কিন্তু থাকে না ওখানে।
কেন কেন কেউ থাকে না?
তা সঠিকভাবে জানি না, তবে এতটুকু জানি যে ওখানে মানুষ থাকতে পারে না।
কেন, ওখানে তো আমার সাথে সুমন ভাই থাকে।
সুমন ভাই? সে আবার কে? আমি তো এই হোটেলে অনেকদিন ধরেই থাকি, এই হোটেলে এমন কেউ থাকে বলে তো আমার জানা নেই।
ও, সেও এসেছে খুব বেশি দিন হয়নি, তাই হয়তো চিনছেন না।
হতেও পারে, তিনতলায় যদি থাকতে পারেন তবে তো ভালোই, তবে একটু সাবধানে থাকবেন, কখন কি হয় বলা তো যায় না।
কি হবে খুলে বলুন না প্লিজ।
এখানে এক সময় নাকি রানী নামে কেউ একজন থাকত, সে তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিল। তার বাবা মারা যাবার আগে তাকে সব সম্পত্তি দিয়ে যায়। রানী ছিল খুব অহংকারী এবং খুব রাগী, সে তার মায়ের উপর অনেক অত্যাচার করত, আর সেই অত্যাচার সহ্য না করতে পেরে রানীর মা ফাঁসি দিয়ে মারা যায়।
উনি কোথায় ফাঁসি দেয়?
শুনেছি ছাদে পিলার টাইপ কিছু একটা আছে, সেটার সাথেই উনি ফাঁসি দিয়েছিলেন।
সেজন্য কি ছাদে গেটে তালা মারা?
শুনেছি তার আত্মা নাকি এখনো ওখানে আছে। রাতে আমরাও মাঝে মাঝে চিৎকার শুনতে পাই। আর তার চেয়েও মজার ব্যাপার হল, রানীর মা নাকি সবসময় ওখানে বসে থাকে কাকের রূপ ধরে।
ও,
আরো শুনেছি রানী নাকি একসময় তিনতলায় থাকতো তার স্বামীকে নিয়ে। রানীর স্বামী নিচতলার এক ভাড়াটিয়া মেয়ের সাথে পরকীয়া প্রেম করত। এ কথা রানী জানতে পেরে সে এই বিল্ডিং এর তিনতলার টয়লেটে তাকে খুন করে। তারপর ওই নিচতলার মেয়েটার পুরো পরিবারকে মেরে ওই বিল্ডিং এর নিচতলায় লুকিয়ে রাখে। অনেকেই বলে তাদের মৃতদেহ পচে গিয়েছিল, তাই এখনো প্রায় সময়ই ওই লাশ পচা গন্ধ নিচতলায় পাওয়া যায়।
আর তিনতলায় কোনো সমস্যা হয় না?
আগে তো দুই দিনের বেশি তিনতলাতে কেউ থাকতেই পারত না, এখন তো আপনি থাকেন, আমার থেকে আপনিই ভালো জানেন।
আমি তো এসেছি 5-6 দিন হয়ে গেছে, ছোটখাটো কিছু সমস্যা ছাড়া তেমন কোনো কিছু কিন্তু হয়নি।
এতদিন কি এক জায়গায় আত্মারা বসে থাকে নাকি? হয়তো এখন সব ঠিক হয়ে গেছে।
সুমন ভাইও তো এখানে আছে 20 দিন হলো।
ভালো হলেই ভালো, রানীকেও এখন আর নাকি দেখা যায় না, কেউ কেউ বলে সে দোতলায় থাকে, তার বয়স 100 পেরিয়ে গেছে।
কি বলছেন, তাহলে তার দেখাশোনা কি করছে?
ওই রমজান চাচা, এখানকার সব দায়িত্বই তো তার।
তবে যাই বলেন, এই হোটেলটা কিন্তু খুব সুন্দর।
তা অবশ্য ঠিক।
রিজভি কি এই কথাগুলোই লুকোচ্ছিল? হবে হয়তো, ইভানের ভূত প্রেতে একদমই বিশ্বাস নেই, তাই হয়তো এত সব শোনার পরেও এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছে ইভান। বিশ্বাস অবিশ্বাস হলো মনের ভেতর, বিশ্বাস করলেই সবকিছু আছে, আবার বিশ্বাস না করলে কোনো কিছুই নেই। সন্ধ্যায় ঘরে ঢুকে ইভান ভূত দেখার মতো চমকে উঠল। আবারও কি সে ওই দিনের মতো ভুল কিছু দেখছে, নাকি আজ সত্যি সত্যি সুমন ভাই এখানে এসে বসে আছে? কি করা উচিত কিছুই বুঝতে পারছে না ইভান। কোনো সুরাটুরো পড়বে নাকি, নাকি রিজভিকে ফোন দিয়ে ওদের বাসায় চলে যাবে? কিন্তু তার আগে সুমন ভাই হাসি হাসি মুখে এগিয়ে এলো ইভানের দিকে আর বলল,
কি দরজা খোলা রেখে কোথায় গিয়েছিলে?
এই তো ভাইয়া, একটু উপরতলায় গিয়েছিলাম।
বুঝলাম,
সরি, দরজা খোলা রেখে যাওয়াটা আমার ঠিক হয়নি।
না না, কোনো সমস্যা নেই, কোনো কিছু চুরি যাওয়ার ভয় এখানে নেই, তিনতলায় কেউ ঢুকার সাহস রাখে না।
জানি সবাই ভূতের ভয় এখানে আসবে না।
ঠিক ঠিক, কেউ এলে ফিরে যাবে কি করে বলো?
হ্যাঁ, সবাই তো ভয় পায় তাই আসবেই না।
ইভান,
বলুন ভাই।
চিন্তা করছি একটা কাজ আজই শেষ করে ফেলবো।
কি কাজ?
অনেক বড় কাজ, কাজটা শেষ হলে তোমাকে নিয়ে ঘুরে আসতে পারবো।
ঠিক আছে, তাহলে কাজটা শেষ করে ফেলুন, দেন ঘোরাঘুরি হবে।
ঠিক আছে, আমি ঘরে গেলাম।
রাতে রিজভিদের বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ফিরে আসার সময় তাহমিনা আপু অনেক করে বলল, আজ দেরি হয়ে গেছে, থেকে যাও। তবে ইভান কোনো কথাই শুনল না। রিজভি প্রতিদিনের মতো আজও হোটেলের সামনে পর্যন্ত এগিয়ে দিয়ে গেছে ইভানকে। ঘরের মেইন দরজাটা খোলাই আছে, ঘড়িতে এখন সময় রাত 10:30। সুমন ভাই দরজায় তালা দেয়া, এত রাতে কোথায় গেছে সুমন ভাই? আর সব ঘরে বাতি জ্বলছে, তবে ওই ঘরে কি কোনো মানুষ আদৌ থাকে কিনা ইভান জানে না। জানার কোনো কৌতূহল তার মধ্যে নেই, সে তার মতো তো ভালোই আছে, ভালো থাকাটাই তো সব। তারপর দরজা জানালা সব বন্ধ করে শুয়ে পড়েছে ইভান। আজও কেন যেন মনে হচ্ছে তার দিকে কেউ তাকিয়ে আছে। সে অনুভব করতে পারছে সে ছাড়া অন্য কেউ তার ঘরে আছে। এদিকে চোখে প্রায় তার ঘুম চলে এসেছে, ঠিক সেই সময় একটা হাত ইভানের মুখ চেপে ধরল। মনে হচ্ছে লোকটি তার পুরো শক্তি দিয়ে চেপে ধরেছে ইভানের মুখ। ইভান কিছুতেই ছুটাতে পারছে না, তার দম বন্ধ হয়ে আসছে। অনেক কষ্টে লোকটাকে একটা ধাক্কা দিতে সক্ষম হল ইভান। লোকটা নিচে গিয়ে পড়তেই পুরো ঘরে তুফান শুরু হয়ে গেল, চারদিক থেকে ঘুমুরের শব্দ আসছে, দরজা খুলছে আর বন্ধ হচ্ছে, প্রচন্ড বাতাস বইছে ঘরের ভেতরে। ইভান লাইট অন করতে দেখতে পেল যে লোকটির মুখ চেপে ধরেছিল সে আর কেউ নয়, সুমন ভাই।
সুমন ভাই, আপনি আপনি আমার মুখ চেপে ধরেছিলেন কেন?
তোকে মেরে আমি আমার এই কাজটা শেষ করতে চাই।
কি বলছেন এসব, আপনি আমাকে মারতে চাইছেন কেন?
ঠিকই বলছি, আমার সাথে করতে যেতে হলে আমার দলে যোগ দিতে হবে, আর যোগ দেওয়ার একমাত্র পথ হলো
মৃত্যু।
আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তবে কেন আপনি আমাকে মারতে চাইছেন?
এখানে যারাই থাকতে এসেছিল তাদের সবাইকেই মরতে হয়েছে, আর তোরও মরতে হবে।
প্লিজ আপনি কাছে আসবেন না, আমি কালই এখান থেকে চলে যাব, আমার মাফ করে দিন।
আমার স্ত্রী আমায় যেভাবে ফোন করেছিল আমিও ঠিক তোদের সেভাবেই মারবো।
প্লিজ 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 আমায় ছেড়ে দিন প্লিজ, আমি আর কোনোদিন আসবো না।
আমাকেও ছাড়েনি আমার রানী, আর তাই তোদের নিয়ে যাব আমার জগতে। আমি একা থাকতে পছন্দ করি না, তোর মতো আরো অনেকে বাড়িতে থাকে যাদেরকে সবাই দেখতে পাই না। তুই কিছুক্ষণের মধ্যে আমাদের স্থায়ী সদস্য পদ লাভ করবি।
আমার কষ্ট হচ্ছে,
গলা টিপে ধরে ছেঁচড়ে ছেঁচড়ে ইভানকে টয়লেটের দিকে নিয়ে গেল ওই লোকটা। লোকটাকে এখন একটা ভয়ঙ্কর দানবের মতো লাগছে। সে ইভানকে টয়লেটে ফেলে দিয়ে ইচ্ছে মতো ছুরি দিয়ে আঘাত করতে লাগলো, ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললো ইভানের গোটা শরীর, বন্যার স্রোতের মতো রক্ত বইতে লাগলো। ইভানের নিঃশ্বাস বন্ধ না হওয়া পর্যন্ত দানবটা তার ছুরি থামালো না, আঘাতে আঘাতে নিঃশেষ করে দিল ইভানকে। তিন দিন পর ইভানের লাশ দরজা ভেঙে বের করা হয়। তার লাশের পাশে পাওয়া যায় একটি কাগজের টুকরো, ঠিক যেমনটি পাওয়া গিয়েছিল রানীর স্বামীর লাশের পাশে, আর তাতে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।
কুয়াশা
এতক্ষণ ধরে শুনলেন, আজকের কুয়াশা শেষ হয়ে গেল। আজকের কুয়াশার কাহিনী, আজকের গল্পের নাম ছিল রানী মহল, লিখেছেন শাহজাদ হোসেন, নাট্যাংশ পরিচালনায় ছিলেন শেগুফ তাবিজ শাড়ি এবং সাউন্ডে ছিলেন খালিদ। এখন জানিয়ে দিচ্ছি আজকের কুয়াশার বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো। ইভানের চরিত্রে অভিনয় করেছেন আপেল, রিজভীর চরিত্রে অভিনয় করেছেন সমন্বয়, রিজভীর বাবার চরিত্রে ছিলেন ইয়াহিয়া, সুমনের চরিত্রে মঞ্জুর, মনিরের চরিত্রে অভিনয় করেছেন উৎপল। জানিয়ে দিলাম আজকের কুয়াশার সব কলাকুশলীদের নাম। সময় হয়ে গেছে আমার আজকের কুয়াশা থেকে বিদায় নেবার। আগামী সপ্তাহে আবারও কথা হবে কুয়াশায়, হাজির হয়ে যাব আবারও নতুন কাহিনী নিয়ে। সেই পর্যন্ত এবিসির সঙ্গেই থাকবেন আর ভালো থাকবেন। সবাইকে শুভরাত্রি।
কুয়াশা 89.1.2